वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरिनाम संकीर्तन की प्रभुपाद की गौरवानंद आज के कानाई नार्सला इस्कन मंदिरे उपस्थित समस्त गौरमंडल दर्शनकारी भक्तवृंद विशेषकर हुगली जिला थेके एसेछेन बहु भक्तवृंद एवं तार संगे बर्धमान जिला बांकुड़ा जिला थेकेओ भक्तदेर संगे परिक्रमा करछेन कयेकजन भक्त तो सबाइके असंख्य धन्यवाद इस्कन प्रधान कार्यालय श्री मायापुर चंद्रोदय मंदिर एवं इस्कन कानाई नार्सला पक्ष सबाइके असंख्य धन्यवाद ज्ञापन करछि। तो भगवत कथा श्रवणे प्रारम्भे आमि आमार परमाराध्य गुरु पादपद्म अंतर्जातीय कृष्ण भावनामृत संघ प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमती श्री अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुकाले अन्यतम कृपाधन्य इस्कनेर अन्यतम गुरु एवं इस्कन नाम हटे विश्व प्रचारक मंत्री ओम विष्णुपाद अष्टोत्तर शत शिष्य मां जय पुत्र स्वामी श्री गुरु महाराज पाद पद्मे दंडवत प्रणति निवेदन करे तारहित कृपा और आशीर्वाद प्रार्थना करछि। एवं आमार परमाराध्य परम गुरु पाद पद्म अंतर्जातीय कृष्ण भावनामृत संघ प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमती शिला अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपादे श्रीपाद पद्मी दंडवत प्रणति निवेदन करे तार हित कृपा और आशीर्वाद प्रार्थना करछि। एवं उपस्थित समस्त सज्जन भक्तमंडली मातृमंडली पितृमंडली भाई बोन आपने सकल चरण प्रणाम निवेदन करे आपने रोहित के आशीर्वाद प्रार्थना करछि। चेष्टा करब बांगला भाषा बोलार जन्य যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয় তো বাংলা ভাষায় যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় নিজেদেরকে মার্জনা করবেন। তো আজকে আমরা কানাই নার্সলায় ভাগবতের একটি শ্লোক শুনব, তারপরে কানাই নার্সলা সম্বন্ধে অল্প শ্রবণ করব, তারপরে প্রসাদ। তো সবাই হাত জোড় করে বলুন ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ॐ नमः भगवते वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नर्तनं देवीं सरस्वतीं व्यासं ततो गृहे मुखं परिवाचालं पङ्गुलं वेति गिरिं यत्कृपातमं वन्दे श्रीगुरुं विनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं नष्टप्रायेषु अपत्रेषु नित्यं भागवतसेवया भागवते उत्तमश्लोके भक्तिर्भवति नष्टे ग्रन्थराश्मद्भागवतं की प्रभुपादी गौरवानन्दे। श्रीमद्भागवते तृतीयस्कन्धे पञ्चदश अध्याये भगवद्धामे वर्णना विषय वस्तु पंचविंशति श्लोक सबै बोलबेन यत् ઈશ્વર વિની સુધી પરણ જે અગરતિતા અપિ ચ ન નિગતિ પ્રપન્ન જ્ઞાનમ ચ તત્વ વિષયમ સહ ધર્મમ યત્ર ન આરાધનમ ભગવતો વિતરંતિ અમુષ્ય સમ્મોહિતા વિતતયા બત માયા તે જે અભ્યર્થિતાં અપિ ચ ન નિગતિં પ્રપન્ના જ્ઞાનં ચ તત્ત્વ વિષયં સહધર્મં યત્ર ન આરાધનં ભગવતો વિતરંતિ અમુષ્ય સંમોહિતા વિતતયા બત માયા તે શબ્દાર્થ સવાઈ બોલજન શ્રી પ્રભુપાદ ઇસ્કોન પ્રતિષ્ઠાત આચાર્ય ભક્તિ વેદાંત સ્વામી શ્રી પ્રભુપાદ તેની શ્રીમદ ભાગવતે એ શ્લોકે અનુવાદ શબ્દાર્થ અનુવાદ એવં તાત્પર્ય વર્ણના કરેછેન તો આમે શુનબ શબ્દાર્થ બોલું જે સમસ્ત વ્યક્તિ અભ્યર્થિતાં ઈચ્છા કરશે અપિ નિશ્ચય ચ એવં ન આમાદેર દ્વારા એખાને બ્રહ્મા ઓ અન્યાન્ય દેવતાદેર દ્વારા બોલું બ્રહ્મા એવં અન્યાન્ય દેવતાદેર દ્વારા નિગતિં મનુષ્ય જીવન પ્રપન્ના લાભ કરે છે જ્ઞાનમ જ્ઞાન ચ એવં તત્વ વિષયમ પરમ તત્વ સંબંધ્ય વિષય સહ ધર્મમ ધર્મેર અનુશાસન સહ યત્ર જેખાને ન ના આરાધનમ આરાધના ભગવત પરમેશ્વર ભગવાને વિતરંતિ અનુષ્ઠાન કરે અમુષ્ય ભગવાને સંમોહિતા મહાચ્છન્ન ભયે વિતતયા સર્વવ્યાપક બત હાય માયા માયાશક્તિર પ્રભાવેર દ્વારા તે તારા અનુવાદ સ્વયં શ્રી બ્રહ્મા બોલેન પ્રિય દેવતાગણ મનુષ્ય જીવન એતઈ મહત્વપૂર્ણ જે આમરાઓ સે જીવન પ્રાપ્ત હવાર વાસના કરી કેનના મનુષ્ય જીવને ધર્મતત્વ ઓ જ્ઞાન પૂર્ણરૂપે લાભ કરા ગયા કેવું જો મનુષ્ય જીવન લાભ કરા સત્ય પરમેશ્વર ભગવાન ઓ તા ધામ હૃદયંગમ ના કરે તાહલે બુઝતે હવે જે સે બહિરંગ પ્રકૃતિર પ્રભાવ દ્વારા અત્યંત પ્રભાવિત બુઝતે પડેછેન અનુવાદ કે બોલેછેન એના કાદરે બોલછેન સમસ્ત દેવતા દે તમને બ્રહ્મા સબ દેવતા દે ને ટેસ્ટ કરછે એને બ્રહ્મા કી બોલછેન મનુષ્ય જીવને ગુરુત્વ સંબંધે આરોપ કરેછેન આર કી બોલછેન મનુષ્ય જીવને સે ધર્મ તત્વ પરમ જ્ઞાન લાભ કરા જાય આર કી બોલછેન আমরাও এই মনুষ্য দেহ লাভ করতে অভিলাষী বুঝা গেল বুঝতে পেরেছি আর যারা মনুষ্য দেহ লাভ করে ভগবানের আরাধনা না করেন তাহলে কি বুঝতে হবে বহিরঙ্গ মায়া শক্তির দ্বারা তারা প্রভাবিত আছে তো অনুবাদ এখন বোঝা গেল স্পষ্ট ধারণা এসছে তাহলে আমরা ভগবত ভজন করছি, মনুষ্য জীবনে ইতিমধ্যে লাভ করেছি, যে দেহ দেবতারাও প্রার্থনা করছে, তাহলে আমরা কত ভাগ্যবান। আবার কোথায় মনুষ্য লোকে, বিশেষ করে ভূমণ্ডলে ভারতবর্ষে দেবতারা এরকম দেহ পাওয়ার অভিলাষ করছে, আর আমরা ইতিমধ্যে এখানে পেয়ে গেছি, তাহলে আমরা কত সৌভাগ্যবান। সেজন্য এই মনুষ্য জীবনের গুরুত্ব ব্রহ্মা এখানে আরোপ করেছে। তো প্রভুপাদ তারপর যে কি বলছেন আমরা শুনব। তাহলে অনুবাদ সমুদায় কারো কোনো ধারণা কম না বেশি হলো, ঠিক হয়েছে? ধারণা ঠিক হয়েছে, অনুবাদ সম্পূর্ণভাবে বোঝা গেছে? কয়জন বুঝতে পারেননি? হয়তো কে বুঝতে পারেনি, বুঝতে পারেন কোনটা বুঝতে পারেন? বলুন কি কোনটা বুঝতে পারেন? হ্যাঁ, দেবতারা মনুষ্য জীবন পেতে চাইছে। কেন কেন এখানে বলা হলো যে মনুষ্য জীবনে ধর্মতত্ত্ব এবং পরম বিজ্ঞান উপলব্ধি করা সহজ আছে, সেই জন্য দেবদেহেতে কি হয় অভিমান আছে, দেবদেহেতে বেশি অভিমান আছে, খুব উচ্চ পদ পেয়ে গেলে বেশি অভিমান আছে, এই কারণে তারা ভাবছে যে এত উচ্চ পদ আমাদের দিয়ে দিয়েছেন, অনেক দায়িত্ব, সেখানে আমরা বেশি করে বুঝতে পারছি না, দীর্ঘ টাইম দিয়ে দিয়েছে, সময় বেশি দেবতাদের মর্ত্যমণ্ডল থেকে, তো সেখানে কখনো কখনো দেবতারা সাধারণত সকাম ভক্ত, বিপদে পড়ে যখন যায় ভগবানের কাছে। কেন এটা হয়, কেন এটা হয় কে বলতে পারেন? একটু আগে বলুন পয়েন্টটা। তাদের অভিমান বেশি, দায়িত্ব পেয়ে অভিমান হয়ে গেছে, সেজন্য ভুলে যায় ভগবানকে, তাই যখন অহংকার আসে, সেজন্য যখন বিপদ এসেছেন তখন কি হবে, তো সেজন্য। কিন্তু মনুষ্য জীবনে মর্ত্যমণ্ডলে এগুলিও আছে, কিন্তু কম আয়ু আছে, কিন্তু আমাদের যখন এই কথাগুলো আমরা শুনবো, দেবতারা এই কারণে ভগবান আরাধনা করতে চাইছে, তাহলে আমি তো মনুষ্য দেহ পেয়ে গেছি, তাহলে আমার কত সহজ আছে, এখানে সাধু সঙ্গ করে ভগবান আরাধনা করলেই হয়ে যাবে। সেখানে প্রভুপাদ বলছেন যে সমস্ত মানুষ পরমেশ্বর ভগবান ও তার চিন্ময় ধাম বৈকুণ্ঠ লোকের প্রতি আগ্রহ প্রকাশ করে না, ব্রহ্মাজি তাদের তীব্রভাবে নিন্দা করেছেন। ব্রহ্মাজি পর্যন্ত মনুষ্য জীবন লাভ করার বাসনা করেন, ব্রহ্মা ও অন্যান্য দেবতাদের দেবতাগণ মনুষ্যদের থেকে অনেক ভালো জড়শরী লাভ করেছেন, তবুও দেবতারা এমনকি ব্রহ্মা পর্যন্ত মনুষ্য জীবন লাভ করার বাসনা করেন। কেননা যে সমস্ত জীব দিব্য জ্ঞান ও ধর্ম আচরণে পূর্ণতা প্রাপ্ত হতে চান, মনুষ্য জীবন বিশেষ করে তাদের জন্য। মনুষ্য জীবন কিসের জন্য? দিব্য জ্ঞান যদি লাভ করতে চায়, ধর্মতত্ত্ব যদি আচরণ করতে চায়, এই জন্য মনুষ্য দেহ। এই জন্য ঋষভদেব বলছেন যে মনুষ্য জীবনে আমাদেরকে তপস্যা করতে হবে, যদিও তপস্যা করে দেব দেহ পাওয়া যায়, কিন্তু এই ঋষভদেব যে তপস্যার কথা বলেছেন সে তপস্যাটা সম্পূর্ণ আলাদা। তপস্যা করে বিশেষ করে ভারতবর্ষে পুণ্য তীর্থ ইত্যাদিতে পরিভ্রমণ করে তপস্যা করে তীক্ষ্ণ সাধন করলে দেবশরীর পাওয়া যাবে, ভারতবর্ষে যদি বর্ণাশ্রম ধর্ম যথাযথভাবে কেউ পালন করবে 100 জন্ম নিখুঁতভাবে, তাহলে সেই ইন্দ্রপদ, ব্রহ্মপদ ইত্যাদি দেবগণের যে পদ আছে সেসব পদ পেয়ে যেতে পারে। কিন্তু মনুষ্য জীবনের এটা উদ্দেশ্য নয় যে দেবপদ পাওয়া, পুণ্যকর্ম সঞ্চয় করে দেবতা পদ পাওয়া, মনুষ্য জীবনের তপস্যা করতে হবে কি জন্য? না, ঋষভদেব তার শতপুত্রকে নিয়ে তিনি জানালেন, কি বললেন? নায়ম দেহ দেহ ভাজা কাষ্টান কাম অর্হতে বীর ভুজাঙ্গে তপো দিব্যম পুত্রকা এন সত্যম শুদ্ধেত ব্রহ্ম সৌখ্যম তু অনন্তম। যে মনুষ্য জীবনে দিব্য তপস্যা করার সুযোগ রয়েছে। অনেক সময় আমরা তপস্যা করি, তপস্যা মানে কি? স্বেচ্ছায় কিছু কিছু সাধন করা, এটাকে তপস্যা বলে। এখন বহু লোক স্বেচ্ছায় অনেক কিছু সাধন করে, করে না, খাওয়া দাওয়া বন্ধ করে, কত কিছু তপস্যা করে কিছু ইন্দ্রিয় সুখ পাওয়ার জন্য। তো সেই ধরনের তপস্যা ঋষভদেব বলেননি, মনুষ্য জীবনে ওই ধরনের তপস্যা করতে বলা হয়নি। মনুষ্য জীবনের তপস্যা বলা হয়েছে দিব্য তপস্যা। সাধারণত আমরা দেখি অনেক লোক তপস্যা করে, বিশেষ করে অসুর যারা, তারাও তপস্যা করে। কেমন হিরণ্যকশিপু তপস্যা করেছে, না খেয়ে দিয়ে এক পায়ে দাঁড়িয়ে, এইরকম তপস্যা আমরা করতে পারবো? এখন তো করতে পারবে না কেউ। মুনি ঋষিরা কত কিছু সাধন করত, আগুন জ্বালিয়ে গরমকালে মাঝখানে বসে থাকে, শীতকালে গিয়ে তপস্যা করছে জলের মধ্যে গলা পর্যন্ত দাঁড়িয়ে। এই সমস্ত তপস্যা করার কথা বলা হয়নি, এখানে দিব্য তপস্যা করতে বলা হয়েছে। এই যোগীরা যে তপস্যা করে ওখানে ইন্দ্রিয় সুখ রয়েছে, অসুরেরা যে তপস্যা করে সেখানে ইন্দ্রিয় সুখ রয়েছে, কিন্তু ঋষভদেব যে তপস্যার কথা বলেছেন দিব্য তপস্যা। তিনি বলছেন তপ, তপস্যা কর, তপ দিব্যম। তমগুণ রজগুণের তপস্যা বলেননি, সত্যগুণের তপস্যা বলেননি, বিশুদ্ধ সত্যের তপস্যা, যেটাকে গুণে ঊর্ধ্বে, এই জন্য দিব্য তপস্যা বলেছেন। দিব্য মানে কি কে জানে? দিব্য মানে গুণাতীত, দিব্য শব্দের অর্থ হচ্ছে গুণাতীত। তার মানে যা জড়গুণের ঊর্ধ্বে সেটাকে বলে দিব্য, চিন্ময় অপ্রাকৃত। সেজন্য অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃতে গোচর, অপ্রাকৃত বস্তু কখনো প্রাকৃত জ্ঞানের দ্বারা, প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা বোঝা যাবে না। সেজন্য এই ভগবত তত্ত্বটা অপ্রাকৃত। বিশেষ করে মনুষ্য জীবনে আমাদের আত্মা হচ্ছে দিব্য বিষয়, আত্মা চিনিময়, হ্যাঁ কি না? তো আত্মা যেহেতু চিনিময়, তার চিনিময়ের সাথে সম্বন্ধ যুক্ত হওয়া প্রয়োজন, যেহেতু সে চিনিময়ের অংশ, তাই সেটিকে পাওয়ার জন্যই এই মনুষ্য দেহ দেওয়া হয়েছে। তাই আত্মজ্ঞান লাভ করার অপূর্ব সুযোগ রয়েছে মনুষ্য জীবনে, এবং সেই দিব্য তপস্যা, সেই চিন্ময় ভগবানের সাথে যুক্ত হওয়ার জন্যই আমাদের কিচ্ছু সাধন করতে হবে, স্বইচ্ছা, না চাইলেও। যেমন আপনারা এখন পরিভ্রমণ করছেন, কষ্ট হচ্ছে, কিন্তু এখানে যে পরিভ্রমণ করছেন, যে কষ্ট স্বীকার করছেন, এই কষ্টটা দিব্য। কেন না? এখানে ভক্ত সঙ্গে ভগবত ভক্তি লাভে আপনারা চেষ্টা করছেন, কিন্তু অনেক লোকও এরকম পরিভ্রমণ করে, যাচ্ছে কোথায় কোথায় যাচ্ছে, ভক্ত সঙ্গ ছাড়া অনেক লোক পরিভ্রমণ করে, বৃন্দাবনও যায়, ট্যুর করে, কিন্তু সেখানে দিব্য তপস্যা হয় না। সেখানে ট্যুর করে প্রতিষ্ঠা পাওয়ার আকাঙ্ক্ষী হয়, আমি বৃন্দাবন ঘুরে এসেছি, আমি দ্বারকা ঘুরে এসেছি। কেন না? ভক্ত সঙ্গে পরিভ্রমণ যে করা সেটা হচ্ছে দিব্য, সেখানে যে কিচ্ছু সাধন ওটা দিব্য তপস্যা। আবার অনেক লোক আছে দার্জিলিং যাচ্ছে, যাচ্ছে কোথায় সমুদ্র তটে দীঘা, সেখানে গিয়ে কি করছে, সেখানেও ট্রেনে বাসে কষ্ট করে যাচ্ছে, তো সেটাও তপস্যা করে যাচ্ছে, আমি যাচ্ছি দীঘা, কষ্ট হচ্ছে রাস্তাঘাটে, কিন্তু তবু সেই তপস্যাটা দিব্য নয়, ওখানে ইন্দ্রিয় সুখ রয়েছে। তো সেজন্য ভক্ত সঙ্গে যে দিব্য তপস্যা সেটা ভক্তি। তো সেজন্য আমরা স্বেচ্ছায় গতকালকে দুপুরে অন্নপ্রসাদ পেলাম না, কালকে সারাদিন স্নান করতে পারলাম না, খুব গরম, কষ্ট হচ্ছে, কিন্তু এই যে তপস্যাটা কিছু ত্যাগ করছে, সবাই যখন পরে আনন্দ লাভ করছে, কেন না? ভক্ত সঙ্গে কয়েকজন ভক্ত বলছে যে এরকম কষ্ট মনে হচ্ছিল, কিন্তু কষ্টটা কোথায় চলে গেল যখন এরকম আমরা সাধু সঙ্গে কীর্তন করছি, যখন আমরা কিছু প্রসাদ সেবা করছি, বিগ্রহ দর্শন করছি, তখন ওইগুলো সব চলে যাচ্ছে। আপনারা নিজের কষ্ট স্বীকার করে গেছেন পাহাড়ে নৃসিংহদেব দর্শন করতে, দিব্য তপস্যা, নৃসিংহদেব দর্শন করে অভিলাষ, কষ্ট স্বীকার করছেন, মধুসূদনের দর্শন করছেন, সকালে প্রসাদ না পেয়ে রাস্তাঘাট খারাপ, তবু মধুসূদনের দর্শন করবো, তারপরে প্রসাদ, সাড়ে দশটায় প্রসাদ, ওই যে স্বেচ্ছায় ত্যাগ করছেন, এটাই হচ্ছে দিব্য। কিন্তু অসুরেরা কি করে? কিচ্ছু সাধন করে, হাজার হাজার বছর পায়ে দাঁড়িয়ে তমগুণের তপস্যা করছে, রজগুণের তপস্যা করছে, কেন না? আমি ভগবান হব, আমি শ্রেষ্ঠ ব্যক্তি হব এই জগতে, আমি সবাইকে কন্ট্রোল করব, এই জন্য আমি তপস্যা করছি। তো এটা তমগুণ রজগুণের ভাব, তো সেটা দিব্য নয়। কিন্তু আপনারা মঙ্গল আরতির জন্য উঠছেন, শীতকালে স্নান করতে ইচ্ছা হয় না, কিন্তু স্বেচ্ছা বিছানাকে ত্যাগ করছেন, কেন না? সাধু সঙ্গে বিগ্রহ দর্শন করবো, এটাকে বলে দিব্য তপস্যা। এটি করলে কি হবে না, আমাদের হৃদয়ে সত্যগুণ উদিত হবে এবং ক্রমান্বয়ে বিশুদ্ধ সত্য স্তরে আমরা অধিষ্ঠিত হব। আচ্ছা, সেই বিশুদ্ধ সত্য স্তরেই তখন কি হবে, আনন্দম বুদ্ধিবর্ধনম, হ্যাঁ, আনন্দ বাড়তে থাকবে। যে আনন্দ আমরা চাইছি, যদিও জড় জগতে একটা ক্ষণিক আনন্দ হয়, কিন্তু এটা ক্ষণিক আনন্দ থেকে চিরময় আনন্দ আমার সর্বদা থাকবে। সাকন্য পাচ্ছে কিছু নেই, কলা গাছা শ্রীধর সবসময় আনন্দে নৃত্য করছে। আর যারা বৈষয়িক লোক, গ্রামের লোক, ধনী লোক, তারা হচ্ছে বেটা খেতে পায় না, তাই সারা রাত হরি হরি পারে, কৃষ্ণ কৃষ্ণ বলে চেয়ে যাচ্ছে, হ্যাঁ, ঘুমাতে পারছে না, পেটের জ্বালায়, পেটের খিদায়। কিন্তু পেটের খিদায় কলা গাছের শ্রীধর চেঞ্চাচ্ছিল না, হরে কৃষ্ণ বলে, হ্যাঁ, তার আনন্দে এত সারাদিন সেবা করছে, আর মহাপ্রভু তার কাছ থেকে জোর করে কলা মোচা থুর ছিনিয়ে নিয়ে যাচ্ছেন। এই যে ভগবানের সেবা করছে, দিব্য সেবা, হৃদয়ে সেই ভগবানের সাথে সম্বন্ধ যুক্ত হয়ে উঠছে, তাই রাত্রে ঘুমটাই পাচ্ছে না, আর সেই আনন্দে হরি হরি বলে কীর্তন করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে, এরকম কীর্তন করছে। তো এখানে সেজন্য বলা হয়েছে অনেক সুন্দর কথা, নটা বেজে গেছে আমি দেখছি, দেবতারা এমনকি ব্রহ্মা পর্যন্ত মনুষ্য জীবন লাভ করার বাসনা করেন, কেননা যে সমস্ত জীবনে দিব্য জ্ঞান, দিব্য জ্ঞান মানে কি জানেন? দিব্য জ্ঞান মানে দিব্য জ্ঞান মানে আমরা দীক্ষা নেই দিব্য জ্ঞানের জন্য, তাই না? একটা আছে জ্ঞান, সাধারণত একটা জ্ঞান আছে, জ্ঞান কি আছে আমরা জানি, যে প্রকৃত জ্ঞান কি, প্রভুপাদ গীতার দ্বিতীয় অধ্যায়ে তারপর যে বলেছেন যে জড় এবং চিন্ময়ের মধ্যে পার্থক্য নির্ণয় করাকে জ্ঞান বলে। সাধারণত লোকেরা কি মনে করেন, যে কি করে জড়ের আগে যদি স্কুল কলেজের ভালো ডিগ্রি হলো মনে করো ও খুব জ্ঞানী, কিন্তু সে প্রকৃত জ্ঞানী নয়। প্রকৃত জ্ঞানী যে চিন্ময় মানে চেতন বস্তু আর জড় বস্তুর মধ্যে পার্থক্য নির্ণয় করতে চলছে। শরীর জড় আর এই শরীরের মধ্যে আত্মা এই শরীরকে পরিচালনা করছে, সে চিন্ময় চেতন, আত্মা চেতন, যার ফলে এই দেহটা কাজ করছে। এইটা পার্থক্য যদি কেউ জানে না, কিন্তু স্কুল কলেজে অনেক ইউনিভার্সিটি ডক্টরেট ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক, কিন্তু এই দেহটা অনিত্য, তার মধ্যে কে এটাকে কাজ করছে, চেতন দিচ্ছে, চেতনা শক্তি কি করে চলছে, সে আত্মা পরমাত্মা সম্বন্ধে জ্ঞান নেই, তাহলে সে জ্ঞানী নয়। প্রভাত বলছেন প্রকৃত জ্ঞান হচ্ছে সেটা জড় এবং চেতনের মধ্যে পার্থক্য নির্ণয় যিনি করতে পেরেছেন, যিনি পার্থক্য করতে পারেন তাহলে তার আত্মজ্ঞান হচ্ছে, আর ওইটাই যথেষ্ট নয়। হ্যাঁ, সেই জন্য আমরা দীক্ষা নিচ্ছি এই আত্মজ্ঞান লাভ করার জন্য। হ্যাঁ, কি করে কি হচ্ছে দীক্ষা, দিব্য জ্ঞান, দিব্য জ্ঞান মানে কি না, যে সম্বন্ধ অভিধেয় আর প্রয়োজনাত্মক ভগবত জ্ঞানকে দিব্য জ্ঞান, যেটি চৈতন্য মহাপ্রভু শিক্ষা দেন। সম্বন্ধ ভগবানের সাথে আমাদের নিত্য সম্পর্ক, জীব হচ্ছে দাস, ভগবান হচ্ছেন প্রভু। তো সেজন্য এই সম্পর্ক দীক্ষার মাধ্যমে গুরুদেব প্রদান করেন, হ্যাঁ, সম্বন্ধ, এই জন্য এটাকে বলে বিবাহ। বিবাহ মানে সম্বন্ধ স্থাপন, গুরুদেব বিবাহ দেন শিষ্যকে ভগবানের সাথে, যে কৃষ্ণ হচ্ছে তোমার স্বামী, হ্যাঁ, তুমি তার সেবক। তো সেই সম্বন্ধের তারতম্য রয়েছে দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর, এটা অধিকার অনুসারে গুরুদেবের কৃপাতেই শিষ্য ভগবানের নাম জপ করতে করতে তার অধিকারটা, সে যোগ্যতাটা এবং সে ভগবানের সাথে কি সাথে তার সম্বন্ধিত, সেটা আপনার থেকে প্রস্ফুটিত হয়, জোর করেন না, কিন্তু প্রথমে আমরা দাস্য ভাবে সেবা করে থাকি, যদিও চরমেও সেই দাস্য ভাব থাকে, সবসময় থাকে। সেজন্য গুরুদেব সম্বন্ধ স্থাপন করে দেন, সম্বন্ধ স্থাপন হওয়াটাই যথেষ্ট নয়। গুরুদেব আর কি দেন, আমরা এই জন্য প্রতিদিন গান গাই, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম। তার মানে গুরুদেবের কৃপায় সম্বন্ধ স্থাপন হওয়ার ফলে গুরুদেবের পাদ পদ্মটা কি ভক্তির সদ্ম, সদ্ম মানে গৃহ, ভক্তির সদ্ম মানে ভক্তি মানে কি সেবা, ভগবানের সেবা, সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবাকে ভক্তি বলে। তো গুরুদেবের পাদ পদ্মতেই এই সমস্ত সেবা রয়েছে, ভগবানের সেবা করার সমস্ত যোগ্যতা রয়েছে সেখানে। তাই যখন সম্পর্ক স্থাপন করা হলো তখন গুরুদেব সেবা দিচ্ছেন, তুমি এইভাবে কৃষ্ণের সেবা করো, সব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণের সেবা করো। সম্বন্ধ হলেই তো সেবা আসবে, যেমন একটা স্বামী স্ত্রীর বিয়ে হলো, যখন ওরা জানলো এটা আমার স্বামী, স্ত্রী যখন জানতে পারছে ও স্বামীকে সেবা করতে হবে, তার কাপড় কাটছে, রান্না করছে, সে যেখানে বাস করে সে ঘরটা মুছছে, মানে স্বামী সে প্রভুর, মনে করে স্ত্রী দাসীর মতো তাকে সম্বন্ধযুক্ত হয়ে, সম্বন্ধ না থাকলে এটা করে, আগে বিবাহ হয়নি এগুলো করে না, ওই ছেলেটা কোথায় করে তার সেবা করে, কিন্তু ওই ছেলের সাথে যখন সম্পর্ক হয়ে গেছে এটা আমার স্বামী, সঙ্গে সঙ্গে ওর কাপড় কাটছে, পা মেসেজ করছে, ঘর ঝাড়ু দিচ্ছে, রান্না করছে, তার কারণ কি স্বামীকে সেবা করার মাধ্যমে সন্তুষ্ট করে। স্বামী যখন সেবা করছে তখন খুব সন্তুষ্ট হয়ে যাচ্ছে, আর স্ত্রী যখনই স্বামী সেবা করছে তখন সে খুব খুশি হচ্ছে, আনন্দ লাগছে, তখন তাদের ভাবটা ঘনীভূত হচ্ছে। সেই জন্য অভিধেয়, অভিধেয় মানে কর্তব্য, যখন সম্পর্ক স্থাপন হয় তারপরে কর্তব্য স্থাপন করা যায়, আমার কি কর্তব্য, এখন সম্বন্ধ হওয়ার পরে কর্তব্য নির্ণয় করা হয়, সেটা হচ্ছে অভিধেয় কৃষ্ণ ভক্তি। সেজন্য আমরা সব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণের সেবা করে থাকি, তো এই সেবার মাধ্যমে আনন্দ আসে, সে প্রয়োজন বস্তু যে প্রেম সেটা লাভ, হঠাৎ করে প্রেম পাওয়া যায় না। তো সেজন্য সম্বন্ধ করতে করে আমরা যখন ভজন করবো, ভজনের সেবা করতে থাকবো, তখন এই প্রেম প্রয়োজন সেটা আপনা থেকেই লাভ হবে, জোর করে কেউ প্রেম লাভ করে। যদিও কলি যুগে প্রেম কামকেই আমরা প্রেম মনে করি, যে আমি তোমাকে ভালোবাসলাম, তুমি আমাকে ভালোবাসো, এটা দুইটাই কাম, এরকম না। প্রেম মানে আজকে আমরা শিক্ষাষ্টকে গাইছিলাম, আশ্লীষ বা পাওয়ারতাম বিনষ্টুমাম অদর্শম মর্মাহতাম করুতবা যথাযথা বা বিদধাত লম্পটু মত প্রাণ না চু সৈব না করু। প্রভুপাল বলছেন যে প্রেম মানে এটাই, রাধারানীর ভাবে মহাপ্রভু শিখালেন, কি সেটা শিখালেন, হে কৃষ্ণ তুমি আমাকে আলিঙ্গন করো বা আমাকে পদদলিত করো, আমাকে অদর্শন দাও, মর্মাহত করো, যাই করো না কেন আমি তোমার দাসী, তুমি লম্পট পুরুষ হলেও আমি তোমার দাসী, তুমি আমার প্রাণনা, এরকম বলছে, তুমি আমার প্রাণনা, তুমি আমাকে অদর্শন দিয়ে মর্মাহত করছো। কিন্তু বর্তমান সমাজে যদি স্বামী স্ত্রী, স্বামী যদি অনেকদিন চলে যায় না আসে, তখন গালাগালি শুরু করবে, তোমার সাথে তার সম্পর্ক নেই, অন্য জায়গায় চললাম। কিন্তু মহাপ্রভু রাধারানীর ভাবে কি শিখালেন, প্রেমটা কি প্রভুপাত করছেন, সেটাই প্রেম, যে আমাকে তুমি অদর্শন দাও, পদদলিত করো বা আমাকে যাই করো না কেন, তুমি লম্পট পুরুষ হও যাই করো, তবু তুমি আমার প্রাণ, তোমাকে আমি ছাড়ব না। কিন্তু এখন কলিযুগে সেরকম আছে, ছেড়ে দেবে সঙ্গে সঙ্গে, তাই না, ডিভোর্স আছে করে দিকে বেশি, ছেড়ে দেবে ভালোবাসা, এটা ভালোবাসা না, এটা কাম, আমি কি করে সুখী হব, স্ত্রী চাইছে, স্বামী চাইছে, আমি কি করে তোমার থেকে সুখী হবো, এই জন্য এটা প্রেম না, এটা কাম, কেবল জীব এবং ভগবানের সাথে প্রেম হয়। তো এই জন্য এখানে দিব্য জ্ঞান মানে যে ভগবান আমার প্রভু, আমি তার সেবক, তার সেবা করা আমার পরম কর্তব্য, তাই তিনি একমাত্র সেবনীয়, তিনি একমাত্র পূজনীয়, এবং প্রেমই প্রয়োজন, এটাকে বলে দিব্য জ্ঞান। অজ্ঞান মানে কি, মানে ভগবানের সেবা করা আমার কর্তব্য, আমি তার দাস, তিনি আমার প্রভু, তার সেবা করা আমার পরম কর্তব্য, এটাকে না জানা, এটাকে বলে অজ্ঞান, বুঝতে পারছি। সেই জন্য আমরা অজ্ঞানে থাকি আর দিব্য জ্ঞানে এটি পাই, সেইভাবে প্রভু রাধা কানাই লাল কি, এখানে সেটা বলছেন
এক জন্মে ভগবদ্ধামে ফিরে যাওয়া সম্ভব নয়, কিন্তু মনুষ্য জীবনে অত্যন্ত পক্ষে জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অবগত হওয়া যায়। এখানে জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অবগত হওয়া যায় কৃষ্ণ ভক্তি অনুশীলন করার মাধ্যমে। তো কৃষ্ণ ভক্তি অনুশীলন কি করে শুরু হয়? না এই দিব্যজ্ঞান দীক্ষা সাধুসঙ্গের মাধ্যমে আমরা দিব্যজ্ঞান লাভ করে তখন সে অনুশীলন করতে করতে আমরা এটি উপলব্ধি করতে পারি। মনুষ্য জীবনকে একটা সবচাইতে মহৎ সৌভাগ্য বলা হয়েছে, কেননা তা হচ্ছে অজ্ঞানের সমুদ্র উত্তীর্ণ হওয়ার সবচাইতে উপযুক্ত তরণী, একটা নৌকার মতো এই মনুষ্য জীবন। তো অনেক কথা ছিল বলার, প্রভুপাদ অনেক কথা বলেছেন। তো তরণী মনুষ্য দেহটা, আম তরণী মানে কি? নৌকা। আর গুরুদেব সেই তরণীর সবচাইতে সুদক্ষ কর্মধার বলা হয়েছে। আর শাস্ত্রের নির্দেশ হচ্ছে অজ্ঞান সমুদ্রের উপরে দিয়ে ভেসে যাওয়ার জন্য অনুকূল বায়ু। তার মানে আমাদের গুরু গ্রহণ করছি, তিনি কান্ডারি, এই শরীরটা আছে নৌকার মতো, আর এই নৌকাকে ভাসিয়ে যাবে কিভাবে? না, শাস্ত্রের শিক্ষাকে আমাকে অনুগমন করতে হবে। তার মানে এই হাওয়া, শাস্ত্রের শিক্ষাকে যদি আমি অনুগমন না করি, তার মানে সাধুর সঙ্গে যদি শ্রবণ না করি, তাহলে এই অনুকূল বায়ু যদি না থাকে তাহলে এই নৌকাটা যাবে না। সেজন্য আমাদের কত কিছু দরকার, সদ্গুরু দরকার, কান্ডারি, অনুকূল বায়ু মানে শাস্ত্র অধ্যয়ন করা, প্রতিদিন সাধু সঙ্গে শ্রবণ করা, এটি দরকার আছে। তো শ্রবণ কীর্তন এখানে বলা আছে তার নির্দেশ। যে সমস্ত মানুষ তার জীবনে এই সমস্ত সুযোগের সদ্ব্যবহার করে না, সে আত্মহত্যা করছে, বারবার জন্মমৃত্যু চক্রে ঘুরছে। তাই যে ব্যক্তি মানব জীবনে কৃষ্ণ ভাবনার অনুশীলন শুরু করে না, মায়া শক্তির প্রভাবে সে তার জীবনকে হারায়। ব্রহ্মা এই প্রকার মানুষদের দুরাবস্থার কথা ভেবে আক্ষেপ করছেন। কেন ব্রহ্মা আক্ষেপ করছেন? আমাদের পিতামহ মনুষ্য জাতি, মনুষ্য শব্দটা মনু থেকে এসছে। তো মনু কার পুত্র? ব্রহ্মার পুত্র। তাহলে পিতামহ হচ্ছে না ব্রহ্মা আমাদের, এই জন্য সবাই আমাদের ব্রহ্মা হচ্ছে পিতামহ। কেন না? মনুষ্য জাতির পিতা হচ্ছেন মনু, মনুর পিতা হচ্ছেন ব্রহ্মা, এই জন্য আমাদের পিতামহ ব্রহ্মা। তাই দাদুর নাতিদের জন্য খেয়াল করছে, এখানে বলছে আক্ষেপ করছে, প্রভুপাদ করছেন। কেন আক্ষেপ করছে? না দাদু কেন আক্ষেপ করে? যে বংশে জন্ম হয়ে গেল সেই বংশের যে সমস্ত কার্যকলাপ আছে সে জিনিসটাকে হারায়, তাহলে একটা কুলাঙ্গাস। এখানে সব জিনিস আছে, এইগুলাকে ত্যাগ করে অন্যদিকে যাচ্ছে, তাহলে সব হতভাগা কুলাঙ্গা। তাই ব্রহ্মা এটা আক্ষেপ করে বলছেন, মনুষ্য দেহ পেয়ে এরা সব হতভাগা কুলাঙ্গা, এরকম সব সুযোগকে হারাচ্ছে। তাই আমরা যদি ভগবান আরাধনা না করি তাহলে আমাদের কি বুঝতে হবে? কুলাঙ্গা। সেই জন্য কুলের অঙ্গা, সেই জন্য এই কানায় নাশলায় আমরা পরে শুনবো, আবার এখন টাইম হলো না, তার পরে শেষ করছে এখানে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। আরো তিনবার ক্লাস হবে, দুবার হরে কৃষ্ণ। কেননা শাস্ত্রে বলা আছে যে সাধু সঙ্গে আমরা যদি শুনব তাহলে ধামের স্বরূপ আমাদের উপলব্ধি হবে, নাহলে হবে। ঠিক আছে, বাঞ্ছা কল্পদুর্গ সুপ্রাসিন্ধু দৈবতে পতিতানাম পাবন সুপ্রাসিন্ধু।